نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تعلموا الفرائض والقرآن فإني مقبوض. إلى آخر الحديث. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله الحمد لله الحمد لله الله تعالى شكرا دي كرسي الله تعالى مدرك شابان ماشير بطهم جوش بطي باري عز مفتي صاحب مفتی مصلح صاحب دامت برکات ہمیں بشائے پہلا بیوشپتی بار محفل حضرت پروفیسر حمید الرحمن صاحب اپستھیتے ہمارے کشوری گھر توفیق دیے سن الحمد للہ پرتیک آربی ماسر پہلا بیوشپتی بار اکھانے چھلرا بسے اور آٹھ تلائے নয়তলায় মেয়েরা বসে লিফটের আট। হযরত মুফতি সাহেব দামত বরকাতুহুম উনি বলেছেন যে আমার এটা একটা আবদার যে তোমার আব্বা তোমার বাসায় মাহফিল করবেন, তো ছেলেরা যেন খানকায় বসে যেহেতু এখানে ব্যবস্থা আছে। এটা আসলে এই বাড়িতে আমার আশাটা হুজুরেরই স্বপ্ন। হুজুর অনেক আগে থেকেই চাইতেন যে আমি এখানে চলে আসি। পরবর্তীতে বহু পরে হুজুর যে কথা বলেছেন যে আমার উদ্দেশ্য হলো যে তোমার বাসায় হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব এ যখন বয়ান হবে তো মাদ্রাসার হুজুররাও যেন শরীক হইতে পারে। মাদ্রাসার কাছে বাসা হইলে হুজুররাও আসতে পারবেন। তো কিভাবে কিভাবে আসা হয়নি, আবার কিভাবে কিভাবে আসা হয়ে গেল। আল্লাহওয়ালাদের কথা আল্লাহর কাছে অনেক দাম। আমার কাছে এটা স্বপ্নের মতো লাগে যে আব্বা তশরিফ এনেছেন, মুফতি সাহেব হুজুরের স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বাসা শ্যামলীতে ছিল, সেটাও আসলে মুফতি সাহেব হুজুরের চাপ সৃষ্টি হয়েছে আব্বার উপরে যে রিজওয়ানকে ছেলে মেয়েদেরকে আপনি আলাদা আলাদা করেন। আমার আব্বা আমাদের অনেক আদর করেন, স্রোতের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে আগে বাড়ছেন। আমার আব্বা বুয়েটে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, তার আগে হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুর, ওনার মাধ্যমে আল্লাহওয়ালাদের সাহচর্য অবলম্বন করে আমার আব্বা আমাদেরকে নিয়ে এক জবরদস্ত মেহনত চালাইছেন। এবং এটা ওনার সৌভাগ্য যে বড় বড় বুজুর্গদের সুদৃষ্টি সুনজর পাইছে। ওনার ভিতরে এটা একটা প্রচন্ড আগ্রহ ছিল আল্লাহওয়ালাদেরকে দেখা, তাদের সোহবতে থাকা এবং সন্তানদেরকে ওখানে নিয়ে যাওয়া, বন্ধু বান্ধবকে জুড়ে রাখা। আমরা এত কম বয়সে এত বুজুর্গদের দেখেছি, এটা সম্পূর্ণ আমার আব্বার মেহরবানি কোরবানি, আল্লাহ তাআলার মেহরবানি আমার আব্বার কোরবানি। হযরত মাওলানা কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের বানিয়ে দেওবন্দ, দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ নাতি কাজী তৈয়ব সাহেব, উনি যখন বাংলাদেশে তশরিফ এনেছেন একাধিকবার তশরিফ এনেছেন, আমার আব্বা আমাদেরকে নিয়ে যেতেন এবং এইভাবে সিলসিলায় ১৯৮১ সালে হাদির রহমতুল্লাহ আলী যখন বাংলাদেশে তশরিফ এনেছেন, উনি বুয়েট ক্যাম্পাসে আমাদের বাসায় হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলীকে নিয়ে গেছেন তশরিফ এনেছেন। এবং গুয়েট ক্যাম্পাসে একাধিকবার হজরত গেছেন। হাফেজ রহমতুল্লাহ আলী তো অনেকবার গেছেন। আজকে আমরাও অনেক সৌভাগ্যবান যে হজরত প্রফেসর হামিদুর রহমান স্যার আমাদের বাসায় তশরিফ এনেছেন। আমরা এর মধ্যে আব্বার সাথে লম্বা লম্বা সফর করেছি, মক্তবের জন্য হাজার হাজার মাইল সফর করেন এক এক মাসে। যেমন এই গত সপ্তাহে আব্বার সাথে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুইটাই সফর হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন যশোরে নামছেন প্লেনে, যশোর থেকে গেছেন ঝিনাইদহ, ঝিনাইদহ থেকে আলমডাঙ্গা, আলমডাঙ্গা থেকে মেহেরপুর রাতে থাকছেন, মেহেরপুর থেকে গেছেন ভেড়ামারা, ভেড়ামারা থেকে যশোর আবার ফিরে আসছেন 104 কিলোমিটার, 100 কিলোমিটার উপরে, যশোর থেকে আবার প্লেনে ঢাকায় আসছেন। তারপরে বরগুনা গেছেন প্লেনে বরিশাল, বরিশাল থেকে গাড়িতে বরগুনা পাথরঘাটা, সেখান থেকে আবার পটুয়াখালী। শুধু মক্তব ভিজিট, মক্তব দেখেন, মক্তব করেন। ওনার সাথে বহু মানুষ প্লেনে যান। পটুয়াখালীতে আমি লঞ্চে গেছি, আমার লাগছে 12 ঘন্টা। এর মধ্যে আপা বরিশালে গেছেন, বরিশাল থেকে পটুয়াখালী বরগুনা হয়ে পৌঁছে গেছেন। পটুয়াখালীতে ভোরবেলা আমি পৌঁছাইছি, উনি পটুয়াখালীতে ছিলেন। ভোরবেলা ফজরের পরে কিছুক্ষণ পরে আরো ভিতরে চলে গেছেন মক্তব পরিদর্শন করতে। আমাদের ড্রাইভার সাহেব, আমার আব্বার দীর্ঘদিনের ড্রাইভার, প্রায় 25 বছরের, ওনাকে বারবার নিষেধ করা হয়েছে যে আপনার প্রোগ্রাম অনেক লম্বা, কারণ আপনি বরিশালে যাবেন, পাথরঘাটা, তারপরে পিরোজপুর, তারপরে মোল্লাহাট, তারপরে আবার বরিশাল। আপনি যদি পটুয়াখালী প্রোগ্রাম করেন তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে। উনি বলছেন না, পটুয়াখালী করবোই আমি। আমাদের ড্রাইভার সাহেব উনি মক্তব কায়েম করছেন। আমি যখন মক্তব হয়নি তখন গেছি, আমি এই কিছুদিন আগের কথা না, 2 বছর আগে, করোনার আগে। এইবার আলহামদুলিল্লাহ আমি গেলাম আব্বার সাথে পটুয়াখালী, মানে আমি আলাদা গেছি, আব্বাকে ধরছি ওখানে গিয়ে 12 ঘন্টা সফর করে লঞ্চে। সেখানে পুরস্কার বিতরণী ছিল, আলহামদুলিল্লাহ সত্যি সত্যি সেখানে মক্তব হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে আমার আব্বার, ড্রাইভার সাহেবের স্বপ্ন পূরণ হয়েছে। পটুয়াখালী থেকে সোজা সকালে নাস্তা করলেন শহরে এসে, তারপরে টানা সফর করে পিরোজপুর আসলেন, ফেরি টেরি পার হইতে হয়েছে। পিরোজপুরে মাগরিবের পরে সেখানে প্রোগ্রাম করছেন উত্তরার ইমাম সাহেবের বাড়ির মাদ্রাসা মক্তব, কারি জনাব খতিব ওবায়দুল ওয়াহিদুল আলম সাহেব, উনি আব্বার খলিফা, ওনার ওখানে প্রোগ্রাম করে তারপরে আবার রওনা হয়ে গোপালগঞ্জ হয়ে মোল্লাহাটের অনেক ভিতরে উদয়পুর, সেখানে অনেক ভিতরে প্রোগ্রাম করছেন তার 10টায়। গোপালগঞ্জের বহু তোলামা গ্রাম সেখানে আসছেন, তো তারা আবার বলতেন যে একটু কোনাকোনি গেলেই হজরত আমাদের মাথা যেতে পারবেন। গোপালগঞ্জে বড় হজুরের বাড়ি ছেড়ে আরো, বড় হজুর শ্বশুর বাড়ি, উদয়পুর বড় হজুর শ্বশুর বাড়ি, এটা ছেড়ে আরো ভিতরে গেছে। তো শেষে রাত্রেবেলা 10টার সময় ওইখান থেকে রওনা হয়ে গোপালগঞ্জের ওইখান দিয়ে আবার গৌর নদী হয়ে আবার বরিশাল গেছেন, রাত 1টা-1.5টার দিকে পৌঁছেছেন। কল্পনাই করা যায় না, শত শত মাইল, এক এক মাসে হাজার হাজার মাইল, এক এক সফরে শত শত মাইল প্লেনে যান। এটা হয়তো আমার আম্মাকে আই ওয়াস, মানে এটা ডাক্তারদেরকে বুঝ দেওয়ার জন্য, 500 কিলোমিটার, সেখানে হয়তো 300 কিলোমিটার প্লেনে, আর বাকি 200 কিলোমিটার কি, যেমন পঞ্চগড়ে আমরা আসলাম পরশু দিন, পঞ্চগড় থেকে, তো এখান থেকে গেছেন সৈয়দপুর প্লেনে, ওটা তো দক্ষিণবঙ্গে হলো। খুলনা বিভাগ প্রথমে 2টা সফরের কথা কিন্তু বললাম, দুটাই খুলনা বিভাগে, পুরো চষে বেড়াইছেন খুলনা বরিশাল সব। এরপরে গেলেন উত্তরে সৈয়দপুর, সৈয়দপুর থেকে রবিবার সকালে, আগের সপ্তাহে গেছেন খুলনা বিভাগ, এই সপ্তাহে আজকে হলো বৃহস্পতিবার, রবিবার সকালে গেছেন সৈয়দপুর, সৈয়দপুর থেকে গেছেন পঞ্চগড়, পঞ্চগড়ে ওনার নিজের মাদ্রাসা করছেন। আব্বা সাধারণত জায়গা কিনেন না, সব ভাড়া আব্বা, কিন্তু পঞ্চগড়ে জায়গা কিনছেন, এবং অনেক জায়গা দেখানো হয়েছে, কিন্তু উনি বলছেন যে না, কাদিয়ানিরা যেখানে ওইখানে পাশে উনি জায়গা কিনছেন, ওইখানে মাদ্রাসা করছেন। সেটাও আমি যখন জমি রেজিস্ট্রি হয়েছে আমি তখন গেছি, এবার গিয়ে দেখি সুন্দর মাদ্রাসা, পুরস্কার বিতরণী করছেন আলহামদুলিল্লাহ, মানে 1.5 বছরের মধ্যে সব দেড় বছর ঢাকা থেকে বহু মেহমান গেছে, ওইখানে ওলামা কেরাম জুসতেন আলহামদুলিল্লাহ, অনেকগুলো মক্ত আমরা ভিজিট করছি আলহামদুলিল্লাহ, আব্বাস যারা ছিলেন বিভিন্ন দলে ভাগ হয়ে, কাদিয়ানিরা ওইখানে আহমদনগর নামে, আহমদনগর মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য তারা তাদের নামগুলো এরকম রাখে, ইসলামের সাথে কোন সম্পর্ক নেই তাদের। তো ওই এলাকায় মক্তব কায়েম করছেন এবং অনেক মক্তবের সাথে ওনার সম্পর্ক, ওনার তত্ত্বাবধানে অন্যান্য ওলামায় কেরাম আছেন, মুফতি মসল্লাক সাহেব আহমদ ওয়াকাদ হুজুরেরও আলাদা ভাবে মসজিদ আছে, যেখানে আব্দুর রব গেছেন সেদিন, মুফতি সাইদ সাহেবরা ঘুরে আসছে। তো ওনাদেরটা শহরে আর আব্বাটা হলো একদম কাদিয়ানিদের একদম পল্লীর সাথেই, একদম ভিতরে পেটের ভিতরে ধরতে গেল। তো তারপরে ওখানে রাতে থাকলেন পটুয়াখালী ইয়েতে পঞ্চগড়ে, সকালবেলা আমরা মক্তব গুলো ভিজিট করলাম, তারপরে উনি রওনা হলেন। আমাদের রহমানিয়া ছাত্র ওর মাদ্রাসা ঠাকুরগায়, ওইখানে আব্বা গেলেন। তারপরে একটা রাস্তা ধরা হলো দিনাজপুর থেকে, যেটা পার্বতীপুর হয়ে, রাত্রে ফ্লাইট ছিল সৈয়দপুর থেকে, পার্বতীপুর হয়ে সৈয়দপুর আসার রাস্তা, সৈয়দপুর দিয়ে পার্বতীপুর না, পার্বতীপুর হয়ে সৈয়দপুর, রাস্তাটা শর্টকাট হবে। পার্বতীপুরে আমাদেরই মাদ্রাসার ছাত্র তোমাদের সাথী মৌলানা আবু মুসা, ওর মাদ্রাসা ওখানে একদম খ্রিস্টান এদের ভিতরে মাদ্রাসা, অনেক কাদিয়ানি অনেক খ্রিস্টান হয়ে গেছে ওখানে মানুষ। তো ওইখানে যাওয়ার পরে ওরা বলল যে আমরা দেড় বছর থেকে আমরা রোজা রাখি, দেড় বছর থেকে ছাত্ররা রোজা রাখতেছে দেড় বছর থেকে, এবং ওইখানে রাত্রেবেলা আমরা দোয়া করি, নফল নামাজ পড়ছি আমরা দেড় বছর থেকে, বড় হুজুর যেন আমাদের এখানে আসে, প্রফেসর হামিদুর রহমান সাহেব হুজুর যেন আমাদের মাঝে আসেন, এবং সত্যি সত্যি সেটা ওদের স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কল্পনাই করতে পারিনি, আমি যে আমি বলি মনে ভয়ে যে আমার ছাত্র অবস্থা, কারণ দেখি যে ছেলেপেলারা বলে যে এই নাকের ডগায় কোথায় কোন জায়গায় নাকি এরকম ইয়ে আছে ইস্তেলা মানে পরিভাষা, বলে আপনাকে বাড়ি কোন জায়গায় এই লাকের ডগা, মানে নাকের ডগা বা লাকের ডগা মানে এইখানে, তো এরকম অনেক জায়গায় দেখতে ছেলেরা বলে হুজুর একদম কাছে মেইন রোডের পাশে, কিন্তু সেইটাতে হয়ে সুন্দরবনের কাছে হয়ে যায়, যার জন্য আমি ভয় বলি না, আমি যে আমার ছাত্র এটা আমি বলতে রাজি না, কারণ ধরবে আমার সবাই, আমার আব্বাকে তুমি কষ্ট দিতে পারি না, ওনার ভিতরে জজবা থাকতে পারে, কিন্তু আমার তো মানুষ একটা বিবেক মানবতা সবার ভিতর কাজ করে, কিন্তু ওরা এমন দোয়া করছে যে এই রাস্তায় আমার আব্বা গেছে আমি জীবন আমার আব্বা নিব না এখান থেকে, একটা সম্পূর্ণ একটা ব্যাকওয়ার্ড একটা দিনাজপুরের থেকে যে রাস্তা আপনার পার্বতীপুর, পার্বতীপুর থেকে তারপরে সৈয়দপুর আমরা আসছি, এটা হাইওয়ের মতো না গ্রামের ভিতরে রাস্তা, কিন্তু এটা হজরত প্রফেসর হামিদুর রহমান সাহেব দামত বরকাত ওনার ভিতরে এই দরদ আল্লাহ দিয়েছেন হামিদুর রহমতুল্লাহ সিনা থেকে, এটা সিনা বিস বা সিনা, এই যে একটু আগে হজরত হজির রহমতুল্লাহ মালফুজাত পড়া হয়েছে, এখানে কি আসছে আল্লাহ আমাদের সোহবতে যাওয়া। এখনকার মানুষ দেখেন আমরা একই প্লেনে আমাদের সাথে সাত নম্বর সেক্টর একজন বড় ব্যবসায়ী আমাদের সাথে সফর করছে, আমি খেয়াল করিনি, আমি বলছি যে আব্বার সাথে বোধ হয়, একবার বললেন যে এই তো আসি তো আপনাদের সাথে, এই যে একসাথে তো আইসি, পরে বললো যে ভাই আমার আসলে উনিও দাওয়াত তবলিগের মেহনত করেন, কিন্তু উনি গেছেন ওখানে অনেক জমি ওনার বিশাল বিজনেস ওনার, এখন ওখানে সব রকম বিজনেস হয়েছে, ওখানে লোকজন আপনার চা বাগান করতেছে, কাদিয়ানিরা তাদের বিজনেস করতেছে, এটার পিছনে তো বিজনেস, খ্রিস্টান মিশনারি আছে, ওলামাই কেরাম বিজনেস করতেছে, এটা হলো আখেরাতের বিজনেস, আমার আব্বাও বিজনেস করতেছে, এই বিজনেসটা আমরা বুঝবো কেমনি আল্লাহর কাছে সৌভাগ্য আসবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম প্রথম খুতবা হইতো জুম্মার পরে, এখন জুম্মার খুতবা আগে আগে ছিল পরে, সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন যে যখন বণিক দল আসছে, আগের দিনে বণিক দল আসলে তারা ঢোল ঢকর বাজাইতো, যেমন এখনো যেরকম ঢোল ঢকর বাজায় না, তো ওইখানে এরকম ঢোল ঢকর বাজাইতো, আর বণিক দল যারা আসতো বাণিজ্য করতে তো ওদের কাছে সব কিছু থাকতো, কাপড় চুমড় খাবার দাবার সব, এখন ওইটা যখন জোরে জোরে বাজাইতেছে, এখন যারা খুতবা শুনতেছে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেই চলে গেছে, অনেক কিছু লোক ছিল, কারণ শেষ হয়ে যাবে তো, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, আর এটা এরকম যে অনেক না শেষ হয়ে যেতে পারে, আর এটা ছিল এরকম সময় যে খুব অভাবের সময়, তো আল্লাহ তাআলা কোরআন মধ্যে আয়াত নাযিল করছেন যে যখন তারা ব্যবসা দেখে অথবা এরকম খেলতে মশা তার আপনাকে খুদবারত অবস্থা রেখে চলে যায়, ওইদার আও তিজারাতান আও লাহওয়ান ফদ্দু ইলাইহা, وتركوك قائما. فإذا رأوا تجارة অনেকে কিন্তু নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাখে তিজারত, আরবি শব্দ তেজারত হয় না, তেজারত ব্যবসা। আল্লাহ বলেন কুল মা ইন্দাল্লাহি খাইরুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আপনি বলেন যে আল্লাহর কাছে যা কিছু আছে এটা এই যে ঢোলবাদ্য এবং ব্যবসা এর চেয়ে উত্তম। আর আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা, ব্যবসা করা নিষেধ না, প্রাধান্য দিতে হবে আল্লাহর কাছে যে ব্যবসা ওইটাকে। তাহলে দুনিয়ার ব্যবসা আল্লাহ রিজিক আল্লাহ বরকত দান করবে। এই জন্য জুমার নামাজের ব্যাপারে হুকুম হলো আজান হয়ে গেছে বাস দৌড়াও যাও এখন নামাজের দিকে। মুফতি মনসুল্লাহ সাহেব আমার দরকার কয়েকদিন আগে এখানে বয়ান করছেন, এটা দুনিয়াকে প্রাধান্য দিব না আখেরাতকে প্রাধান্য দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ তাআলা এই জজবা দিয়েছেন। হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি একদিন বাজারে ভিতরে যাইতেছেন, দেখেন সব দোকান বন্ধ মদিনাতে। তো কোরআন শরীফে একটা আয়াত আছে যে মসজিদে আল্লাহ নূর পাওয়া যায়। আল্লাহ নূর, ইমানের নূর, কোরআনের নূর, এটা কোথায় পাওয়া যায়? মসজিদে। একটা তো হলো আল্লাহ আমাদের সোহবত, এটাও কোরআন মসজিদে আয়াত। আবার এটাও কোরআন মসজিদে আসছে যে মসজিদে আল্লাহ তাআলা ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহর হুকুম হলো এটাকে সম্মান করা। ফি বুয়ুতিন এর সম্পর্ক পিছনে যে আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ নূর, ইমানের নূর, কোরআনের নূর, নবুয়তের নূর, সাধারণ মানুষের নূর, বিভিন্ন রকম নূর আছে। এই সব নূরের যে সম্মেলন, এটার যে সমাবেশ, এটা পাওয়া যাবে কোথায়? মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মসজিদে নিয়ে আসতেন, ঘরে ঘরে তাশরিফ নিয়ে যেতেন। আল্লাহ তাআলা বলেন যে কারা আসে এখানে মসজিদে, কারা আসে যেটাকে আল্লাহ সম্মান করতে বলছেন? ওই সকল লোক সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের ব্যস্ততা, তাদেরকে আল্লাহ জিকির, নামাজ কায়েম এবং যাকাত থেকে গাফিল করে না। তারা ওই দিনকে ভয় করে যেদিন চোখ ছানাবাড়া হয়ে যাবে, যেদিন অন্তর ছানাবাড়া হয়ে যাবে। এখন আমরা এরকম দেখতেছি যে দুনিয়াদারি করলে অনেক টাকা পয়সা, দুনিয়াদারি করলে সম্মান, ওই দিন তো দেখা যাবে যে আসল সম্মান কিসে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি আল-কুলুবু ওয়াল আবসার, যেটাকে মানুষ কম দামি ভাবছে, যেটাকে মানুষ মূল্যহীন ভাবছে, সেটাই মূল্যবান। আখেরাতে নেকির নাম, এটা আখেরাতের মুদ্রার নাম হলো সওয়াব। আখেরাতের মুদ্রার নাম কি? সওয়াব। তাহলে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম আনছেন যে উনি যখন মসজিদে যাইতেছেন বাজারের ভিতর দিয়ে, তো দেখেন যে একদল লোক যারা ব্যবসা বাণিজ্য করে তারা মসজিদে চলে গেছে। উনি খুশি হয়ে বলছেন যে এদের জন্যই এই আয়াত নাজিল হয়েছে। দুনিয়াদারি এটা নিষেধ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এক দল ছিলেন যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা ক্ষেত খামার করছেন। হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, এরকম সাহাবী যারা 24 আওয়ার 24 ঘন্টার জন্য মাদ্রাসায় পড়ছেন, রসুলের মাদ্রাসায়। খাওয়া আছে কি নাই, খাওয়ার ব্যবস্থা আছে কি নাই, তখন তো চাকরি ছিল না, মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা নাই, এক বেলা খাইছেন তো একবার খান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোকা, আবু বকরও ভোকা, ওমরও ভোকা, আবু হুরায়রাও ভোকা, সবাই ভোকা, এক সিলসিলা। এই সিলসিলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবে তাবেঈন। দুনিয়াদারি নিষেধ না, কিন্তু দুনিয়াদারি আগে না, এটা ওনারা শিখছেন, শিখাইছেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিজনেস করছেন, তো ওনার ম্যানেজার উনি বলছেন যে একটা কাপড়ের যে রোল, কি বলেন আপনারা, হ্যাঁ, এই কাপড়ের যে রোল থান, এটার ভিতরে একটা সমস্যা ছিল। উনি বলছেন যে এই কাপড়ের এই জায়গাটা, এটা কিন্তু এই স্বাভাবিক দামে বিক্রি করা যাবে, হ্যাঁ, এটা তো ছেঁড়া, ত্রুটি আছে। ওনার দোকানে এত কাটতি ছিল, এত সেল ছিল, ওয়ানিকুল রহমতুল্লাহ বিখ্যাত কাপড়ের দোকানদার ইরাকে, তো ওনার ওইটা কখন যে বিক্রি হয়ে গেছে, ম্যানেজার সাহেব টেরোবান ওই যে দেখাবেন যে এটা সুযোগ পান নাই। তো রাত্রেবেলা যখন হিসাব নিকাশে বসছেন, ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই ওই পরিমাণ টাকা চোখে করে দিচ্ছে। এখনো অনেকে করে, করে না তা না, কারণ এটা তো অসম্ভব তো না, এটা তো এখনো সম্ভব। এই জন্য এই ধরনের মাহফিল যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন আখিরাতের কামাইয়ের জন্য। একদল লোক তারা আখিরাতের কামাই করে আল্লাহর হুকুম অনুযায়ী, তারা সবকিছুই করে। আরেক দল লোক তারা বিয়ে শাদী করে, ব্যবসা বাণিজ্য করে, সবকিছুই করে, কিন্তু তারা আল্লাহর হুকুমের সাথে কোন সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমা নাই। একজন হুজুর আসলামকে এই কথা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যে আমার জন্য অনেক টাকা পয়সা হয়, তাহলে আমি আল্লাহর রাস্তায় খুব খরচ করবো। তো দেখা গেল যে তার ছাগল টাগল বেশি হয়ে গেছে, তো সে একটু দূরে চলে গেছে, কারণ শহরের মধ্যে হয় না। এক পর্যায়ে সে এমন অবস্থা হয়েছে যে আর হুজুর আসলামের কাছেই আসা হয় না তার। আল্লাহ আপনি যদি আমাকে টাকা পয়সা দেন আমি খুব সৎকার করবো, আমি ভালো হয়ে যাবো। আল্লাহ তালা বলেন যখন তাকে টাকা পয়সা দেওয়া হলো এখন সে বকিলি করলো, সে বিস্ময় হয়ে গেল। এক পর্যায়ে তার অন্তরে মন নিফাক কথা হয়ে গেল, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এটা ভুলেই গেল সে। তোমারও ওয়াদা খেলাফি হয়ে গেল তার, এই ওয়াদা খেলাফির কারণে সে মুনাফিক হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মিথ্যা কথা বলছে। আল্লাহ বলেন তারা কি জানে না, আল্লাহ তাদের অন্তরের কথা জানেন, গোপন কথা জানেন, কানাকানি কথা জানেন, তুই সবকিছুর মালিক। এই যে বিষয়টা যে আল্লাহ দেখেন না, কেউ দেখেন না আল্লাহ দেখেন, কেউ দেখেন না আল্লাহ দেখেন, এটা অনেক বড় কথা। আল্লাহ সব দেখেন, যে দুনিয়াদার মানুষরা এটা হয় না, তাদের এটা হবে না। আপনি দেখেন এখন ইউক্রেনে যুদ্ধ হইতেছে, ইউক্রেনে যুদ্ধ হইতেছে, পুরো বিশ্বের বড় বড় দেশগুলো কান্নাকাটি করতেছে, কিন্তু এতদিন ফিলিস্তিনি হয়েছে কেউ কিছু বলেনি। সত্যিকার অর্থে সভ্যতা এটা ইমানের সাথে সম্পর্ক। আশরাফ থানভির অনেক বয়ান আছে, অনেকে এই কথা বলে যে ইমানদাররা তো মিথ্যা কথা বলে, ইমানদাররা মাপে কম দেয়, আর দেখো পাশ্চাত্যের লোকেরা কত ভালো। থানভী আমাদের বলছেন যে দুইটার মধ্যে অনেক পার্থক্য, একজন ইমানদার, ইমানদার হিসেবে তার অনেক দাম, সে যে কোনো সময় ভালো হয়ে যেতে পারে, এবং এই ইমান তার ভিতরে থাকলে অবশ্যই তাকে আল্লাহ তার জান্নাত দান করবেন। আর এই যে যার অন্তরের মধ্যে ইমান নাই, সে খুব ভালো, কিন্তু তার এই ভালোটা কিরকম, উনি দেখাইছেন যে এই যে মেঘ, তো মেঘ যখন থাকে আকাশে কি থাকে, সূর্য থাকে না? থাকে না, মেঘের আড়ালে সূর্য আসে না, নাই, কিন্তু সূর্য দেখা যায় না। মেঘের আড়ালে কি দেখা যায় না? সূর্য দেখা যায় না, ঘুটঘুটে অন্ধকার, ঘন মেঘ। তো একজন যে ইমানওয়ালা তার আমল নাই, আমলের ত্রুটি সে কিসের মতো, যেখানে মেঘ আছে এই কারণে সূর্য দেখা যেতেছে না, মেঘ কেটে গেলেই সূর্য আবার বের হয়ে আসবে। আর যার ভিতরে ইমান নাই কিন্তু তার আমল অনেক সুন্দর, সত্য কথা বলে, মাপে কম দেয় না, এটা কিসের মতো? উনি দেখাইছেন যে দেখো একটা আয়না, আয়নার মধ্যে যদি সূর্যের আলো পড়ে, আয়নার মধ্যে সূর্যের আলো পড়লে সূর্য দেখা যায় কিনা আয়নার ভিতরে, তো এই এই আয়নার আলোর কোনো কি নাই, দাম নাই, কারণ এটা কি আসলে, এটা প্রতিবিম্ব, এটার ভিতরে কোনো কিছু নাই। সূর্যের পিছনে, মেঘের পিছনে সূর্য আছে, এখন দেখা যাইতেছে না। ঠিক এরকম ইমানদার, তার ভিতরে ইমান আছে কিন্তু তার এরকম পরিবেশের কারণে সে ভুল ত্রুটি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানে একজন নামাজ পড়তে বা চুরিও করত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা বলছে যে অমুকে তো নামাজ পড়ে চুরিও করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই তার নামাজ তাকে চুরি থেকে কি করবে বিরত রাখবে। পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এটা, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তাকে অশ্লীলতা এবং গুনাহ থেকে বিরত রাখবে। নামাজের ব্যাপারটা দেখা যায় যে হযরত হাজী রহমতুল্লাহ সাথে আমরা সফর করছি, আমার আব্বা আমাদেরকে নিয়ে সফর করছেন হাজী হাজুর সাথে, এটা 81 সালে বা তারপরে হয়তো বা 21 সালই মনে হয়, খুব ছোট ছিলাম আমরা, মুফতি মতলক সাহেব হুজুর তখন আমাদের চেয়ে কম বয়স হুজুরের, তখন মুফতি সাহেব হুজুর এবং মৌলানা হেদুর রহমান সাহেব হুজুর ওনারা একদম যুবক, আমরা হুজুরের কাছে হয়তো মাত্র পড়তে আসছি অথবা লালবাগে ভর্তি হয় নাই। নোয়াখালী সফর হইতেছিল হাফিজুর রহমতের সাথে, বিভিন্ন জায়গায় সফর বিরতি হয়েছে, মুফতি সাহেব হুজুরকে দিয়ে হাফিজুর রহমতুল্লাহ নামাজের আমলি মশ পুরো না করাইতে পারলো, অন্তত রুকু থেকে সেজদায় কেমন যাইতে হয় এটা দেখো, মুফতি সাহেব দেখাইতেন রুকু থেকে সেজদায় কেমন যাইতে হয়। আমাদের রুকু থেকে আজকেও আমাদের মাদ্রাসার দাওরার একটা ছেলে এবং ওলামায়ে কেরামের সৌহদও যায় ছেলেটা আমার সামনে সে নামাজ পড়ছে, আমি তাকে নামাজের পরে আমি তার জন্য বসে রয়েছি, সে কোন ফাঁকটা গেছে গে, আমি হঠাৎ মনে হল গেল কই, দৌড়ে গিয়ে নিয়ে আসছি মসজিদে, ছাত্রদের বলো আমাকে ডেকে নিয়ে আসো, তাই বলে তুমি রুকু দাও, তারপরে সেজদায় যাও, রুকু থেকে সেজদায় যাও, তো দুজনকে পাশাপাশি দাঁড়া করাইছে, একজনের রুকু থেকে সেজদায় ঠিক আছে, একজন ঠিক নাই, তাই আমি বললাম দেখো, সবাইকে বললাম যে ওরটা কিরকম একটা কিরকম, রুকু থেকে সেজদায় যাওয়ার সময় কেমনে যাবো আমরা, দেখো দেখাও তুমি করো, এদিকে কেবলা, অসুবিধা নেই, এদিকে কেবলা যাও, রুকু রুকু করো প্রথমে, ঠিক আছে মাশাআল্লাহ, দাঁড়াও, সেজদায় যাও, এই রুকু থেকে সেজদায় যাওয়ার সময় আরেকটা রুকু না হয় যেন খেয়াল রাখতে হবে, এতবার হজরত হর্দি দেখাইছেন, এতবার হজরত হর্দি দেখাইছেন, মুফতি সাহেবকে দিয়া দুজনই সফরের মধ্যে ছিলেন, মুফতি সাহেব হুজুর বরং হেদুর রহমান সাহেব হুজুর, পরবর্তীতে মুফতি সাহেব হুজুর এত গেছেন হর্দিতে যে হজরতের কিতাব এটা মরণ আবরুল আফসবের সৌবত, মুফতি মুসল্লক সাহেব হুজুরের কথা আমরা ওখানে গিয়ে শুনছি, হুজুর নাম তো বলতেন না হজরত হর্দি, বলেন যে এক মুফতি সাহেব বারবার ঢাকা আছে তশরিফ লাতে রাহে ইহা তক কে তাকমিল তক তশরিফ কোরআন পাক মুকম্মল কি আর মাশাআল্লাহ জব তক সিলসিলা খতম না হুয়া ও আতি না, তো পরে আমি খোঁজ খবর নিলাম যে কার কথা বলে হজরত হর্দি, তো দেখা গেল মুফতি মুসল্লক সাহেবের কথা বলতেছে, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি করাচিতে আমাকে বলতেছেন যিনি এই এই মাজালিসকে সংকলন করছেন মাওলানা হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাকে বললেন যে মুফতি মুসল্লক সাহেব কো মাইনে যে হজরত হর্দি কে পাস যা রয়ে থে মাইনে উনকো খাত লিখ দিয়ে, মানে ওনার ব্যাপারে দু চার কলম লিখে দিছে হর্দি হর্দি কাছে, আর মাশাআল্লাহ বড়ে ও তো মানে খুব যোগ্যতা সম্পন্ন মুফতি মুসল্লক সাহেব মাশাআল্লাহ, হাকিম আক্তার সাহেব হুজুরের বয়স তো অনেক, আমার আব্বা চেয়ে একটু বড় হবেন বা সমবয়সী হবেন, আর মুফতি সাহেব হুজুরের বয়স তো অনেক কম, তো আমরা যখন হর্দি হজরতের কাছে যেতাম তো দেখতাম যে সকাল সন্ধ্যা একই কথা হতো, সুন্নত ঠিক করো, নামাজ ঠিক করো, সুন্নত শিখো, তা আমরা করাচিতে হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহির সৌমতে আমার আব্বা ওনার অনুরোধে আমাকে পাঠাইছেন করাচিতে, আমার ইচ্ছে ছিল করাচি যাব কিন্তু আব্বা চাইতেন আমাকে দেওবন্দে পাঠাবেন যেন আমি হরদি হজরত থেকে থাকতে পারি ছুটিতে দেওয়ার পরে, তো হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসছেন, এটা অনেক পরের ঘটনা, 1981 সালে আর এটা হলো খুব সম্ভব 90 দিকে, 10 বছর পরে আমার দাওরা হয়েছে তখন, তো হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই আমাকে দেখে বললেন রিজওয়ান মিয়াকে দাওরা হোক আমি উকিয়া করে আব্বাকে জিজ্ঞেস করলেন, সেহেতু আব্বার ছেলে হিসাবে সবাই আদর করতেন আমাদের সবাই নাম হো জানতেন, রিজওয়ানকে আমি দাওরা হোক আমি উকিয়া করে আব্বাকে জিজ্ঞেস করলেন, তা আব্বা বললেন যে আমি তো মনে মনে খুব কারণ কিছুদিন আগে মানে তকিস মানি সাহেব সফর করে গেছে, তো তকিস মানি সাহেব আমাদের রহমানিয়া বিল্ডিং এ আসছিলেন আমার দাওরার বছর, তো মহিউদ্দিন খান সাহেবকে আব্বা মামা ডাকতেন, আমার আব্বার মামার নামও মহিউদ্দিন আর মহিউদ্দিন খান সাহেবের নামও মহিউদ্দিন, তো উনি আমার আব্বার মামা মহিউদ্দিন খান সাহেব মামার বন্ধু মামা, তো উনি আমাকে নাতি ডাকতেন, তো উনি আসতেন তকিস সাহেবের খুব ঘনিষ্ঠ মহিউদ্দিন খান সাহেব এই যে মাসিক মদিনায় এবং যিনি মা ফুকরানি তর্জমা করছেন, তো উনি আব্বাকে বললেন যে আমার নাতিকে নিয়ে আপনিও দাওয়াত আছে, মানে আমি নাতি ওনার মানে তকিস মানে সাহেবের দাওয়াত আজকে আমার বাসায় আপনিও দাওয়াত ওকে নিয়ে আসবেন আপনি, তা আমি তো এবারত করতাম হুজুরে ছুটি দিতে চাইতেন না, আমি সবক আলহামদুলিল্লাহ মিস করতাম না সহজে, তো গাজীপুর হুজুরে বললাম হুজুর রাত ছুটি লাগবে তকিস হুজুরের সাথে দাওয়াত, তো ছুটি দিয়ে দিচ্ছেন আমাদের ওই হুজুর আবার টেন্ডু আল্লাহ ইয়ারে পড়ছেন ইদ্রিস কান্দুর রহমতের সাকি দুজন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ সম্পর্কে খুব ভালো করে জানে কেনা জানে, তো ছুটি দিয়ে দিচ্ছে আব্বার সাথে তকিস সাহেবের সাথে ও মহিউদ্দিন খান সাহেবের সাথে দাওয়াত খেলাম, তা মহিউদ্দিন খান সাহেব আব্বাকে জিজ্ঞেস না করে তকিস সাহেবের বললেন যে আমার নাতি আমি আপনার কাছে পাঠাবো আপনি ওকে ভর্তি করেন, উর্দুতে বললেন আপ উসকে দাখেলা দে দেঙ্গে, তো মা তকিস সাহেব ঠিক হ্যাঁ ভেজ দিয়েছে পরিচয় করে দেন ইঞ্জিনিয়ার সাহেব হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব কা লড়কা হ্যাঁ ইসকা ইয়ে নাম হ্যাঁ উনি সবকিছু করলেন তকিস সাহেবের, আমি তো খুব খাপ দেখতেছি এখন যে আমার তো করাচি যাওয়া হবেই কারণ তকিস সাহেব হুজুর মহিউদ্দিন খান সাহেব বলে দিছে, এখন হাকিম আক্তার সাহেব হুজুর যখন জিজ্ঞেস করছেন যে রিজওয়ান মিয়াকে দাওরা হোক আবু কিয়া করেগা, তা আব্বা বলতেছেন মেয়েস কি হিন্দুস্তান ভেজুঙ্গা তাকে দেওবন্দ মে দাওরা করে আর ছুটিয়া হাজত কিয়া গুজারে মরণ মরণ আবার লক্ষ হুজুর রয়েছে, এখন হাকিম আক্তার সাহেব হুজুর বলতে নেই 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 উসকো হিন্দুস্তান মে চৌরঙ্গিও মে মূর্তিয়া খড়ি হ্যাঁ চৌরঙ্গিও মে মূর্তিয়া খড়ি হ্যাঁ উসকো ওয়াহশত মহসুস হোগি ইসকো মে করাচি লে যাওঙ্গা, আব্বা তো করে হিন্দুস্তানে পড়া বলেন ইন্ডিয়াতে চৌরাস্তা গুলোতে মূর্তি মূর্তি আর মূর্তি এগুলো দেখলে ও ভয় পাবে রিজওয়ান ভয় পাবে, এই জন্য ওরে আমি করাচি নিয়ে যাবো লিখ দৌঙ্গা अपने पैड पे, हमारे पैड लिखे देखो, इंशाल्लाह वीजा मिल जाएगा उसको, मैं इसकी इसकी कफारत करूंगा, अभी और सबकिछ सब कुछ, अभी तो खुशी देवाक वाक, अभी तो नीचे दीछा मारे इंडिया पाठबें। তো পরে আজই ঘটনা, হজরত হরদি করাচি হজরত মাওলানা হাকিম আক্তার সাহেব উনি যাওয়ার সময় হয়ে গেল। তা আমি আমার বললাম আব্বা হুজুর তো লিখে দিবেন বলছেন, আমার লেখা নেন, ভিসা তো দিবেন, আনলে প্যারে তো একটা তো লেটার লাগবে। তো তা বলে তুমি তো অদ্ভুত ছেলে, উনি মেহমান, উনি আমাদের মেহমান, এত ভালো হলি, আমি ওনারকম আমার ছেলের জন্য লিখে দেন, উনি বলছেন এটা, এই যে তোমার জন্য ধোয়া, আর এগুলো তো আমরা বুঝি না আসলে, আমরা তো নগদ নগদ চাই। আর সবই ধান রহমতুল্লাহ ঘটনা আনছেন যে এক ভাতি যাকে চাষা করেছে, তুই নামাজ পড়, 40 দিন নামাজ পড়লে তোর একটা মহিষ দিব। থানির মধ্যে বয়ানের মধ্যে আছে, 40 দিন নামাজ পড়ছে, এখন তার মহিষ দেয় না চাষা, তোকে মহিষ মহিষ কোথায়, আমার ভ্যাস কাহায়, তো চাষা করেছে তুই কি মহিষের জন্য নামাজ পড়ছ, আরে কইছি আমি তোর যে মহিষ দিব, তুই তুই নামাজ পড়ছ, এখন মহিষ আজকে এই জন্যই তো উজু ছাড়া নামাজ পড়ছে 40 দিন। থানির মধ্যে বয়ানের মধ্যে এখন আমাদের তো হালত এরকম, তারপরে বললাম আপা হরদুত বসল না যে আমাকে লিখে দিবেন, তারপর লেখে নেন, তারপর বললেন আমি এটা পারবো না, এবং সত্যি সত্যি উনি লেখেননি হজুর, ভুলে গেছে, চলে গেছেন হজুর। তো যাই হোক, আল্লাহ তালা সত্যি সত্যি আল্লাহর মেহরবানি আমার স্বপ্ন পূরণ হলো, আমি করাচিতে গেলাম। আব্বা আইউটি তখন যে ভিসি সাহেব বা ডাইরেক্টর আব্দুল মতিন পাটওয়ারি সাহেব ওনাকে বললেন যে আমার জন্য স্যার একটা ফোন করে দেন, তো পাকিস্তান এম্বাসিতে ফোন করে দিয়েছে, আইউটি তো ইন্টারন্যাশনাল মানে ওআইসি আন্ডারে ওটা, তো ওইখানে যাওয়ার পরে তো অ্যাম্বাসেডার বললেন যে আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কি জন্য, আব্বাকে বললেন অ্যাম্বাসেডারের কাছে পাঠা দিয়েছে, আল্লাহ তালা চাইছেন, তো যখন হবে তখন এইভাবেই হবে, আল্লাহ তালা আল্লাহ আল্লাহদের কথার একটা দাম আছে, ওই যে আল্লাহ উলি বলছেন ম্যাচ ফুলে যাও কাছি, অ্যাম্বাসেডারের কাছে চলে গেছে, আব্বা নিয়ে গেছে, আর পাঠোয়ারি সাহেব ফোন করে দিয়েছে, অ্যাম্বাসেডার বলছেন কে চাইয়ে, তো আব্বা বলছেন মেরা বেটা ও পাকিস্তান জানা যায় তাই উসকির ভিসা চাইয়ে, তো উনি সাথে সাথে ভিসা অফিসারকে ফোন করছে যে রফিসান হামিদুর রহমান সাহেব আসছে ভিসা দিত, তা আমাদেরকে ভিতরে ডুপ্লেক্স বাড়ি তো ভিতর দিয়ে পাঠাইছেন নিচে, অ্যাম্বাসেডার নিচে পাঠাইছেন, তো ভিসা অফিসার নিচে বাইরে আসছে যে কি ভিসা চাই। তো যাই হোক, আমি পাকিস্তানে গেলাম আলহামদুলিল্লাহ, করাচিতে গেলাম, তুর্কিস্তানের সাহেব হুজুর ভর্তি করলেন আমার দারুল করাচিতে, কিন্তু হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলী ওই সময় আমাকে চিঠি লিখে দিলেন তুর্কি সাহেব হুজুর বরাবর যে আমার আদরের ওর প্রতি আপনি বিশেষ দৃষ্টি রাখবেন, তোকে সাহেব তো আমরা চিনিনি, কিন্তু হাকিম সাহেব আমাকে আলাদা আবার কি লিখে দিলেন, এবং ওইখানে আমাকে হরদি হজরত এর হাতে বয়াত করে দিলেন মরণ মাজার সাহেব, ওনারা বাপ বেটা দুজনই হজরত আবরার সাহেবের খলিফা। তো একদিন আমি গেছি দারুলুন থেকে, তো হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ ওইখানে হজরত হরদি ওখানে বেড়াতে গেছেন, উনি উমরায় যাবেন, তো ওনার সফল বিরতি হয়েছে পাকিস্তানে, সারা পাকিস্তানের করাচি থেকে ওলামা কেরাম আসতেছেন, তো আমরাও গেছি, তো মরণ মাজার সাহেব ধরে নিয়ে আমরা বসায় দিয়েছি, বয়াত হোক ব্যাত হয়ে যাও, তা আমি হজরত আমি তো কোনো দরখাস্ত করিনি, বলে যে মেরি বাত শুনো। তো যাই হোক, তো হজি হজরতের কাছে আমরা ওইখানে আমি যখন গেছি তো হজরত চিনতে পারছেন যে প্রফেসর আমি তো ছেলে, তো আমি হজরত নসিহত কি যে আজকে যে এখানে যে পড়া হয়েছে, হজরত নসিহত করছেন আমাকে, তিনটা নসিহত করছে হজরত হরদি রহমতুল্লাহ আলাই করাচিতে আমাকে তিনটা নসিহত করছে, একটা তো একটা হলো ওয়াক্কি কাদের কারো, সময়ের মূল্য বুঝো, সময়কে সময়ের দাম ওয়াক্কি কাদের কারো, এক তিনটা নসিহত করছে, দুই হলো রোজানা মাগরিবকে বাদ রাত কো সূরা ওয়াকিয়া কি তেলাওয়াত করো, ফাঁকা নেই হোক প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা, এই যে অভাব হবে না, দুই নম্বর নসিহত। তিন নম্বর নসিহত হলো সুন্নত কি পাবন্দি করো, সুন্নত অনুযায়ী চলো, প্রত্যেকটা কাজে সুন্নতের পাবন্দি করবা, ইয়ে সোনে কা সিক্কা হয় হর জায়গা চলতা হয়, সুন্নত হলো স্বর্ণ মুদ্রা সব জায়গায় চলে, সোনা কি বলেন বাংলাদেশেও দাম আছে, পাকিস্তানেও দাম আছে, ইন্ডিয়াতেও দাম আছে, আমেরিকাও দাম আছে, না কি বলেন যে সোনে কা সিক্কা হয়, অর্থাৎ সুন্নতের উপর আমল করলে দুনিয়াতেও ফায়দা পাওয়া যাবে, আখেরাতেও পাওয়া যাবেই, সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, জান্নাতের রাস্তা, এটা নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তা, এটা হাকিম সাহেবের শের জানা আছে না, সেটা কি আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তা, নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তা, নবীর নকশে কদম, নবী যে পথে গেছেন সেটাই জান্নাতের রাস্তা, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তা, আল্লাহর সাথে মিলাতে হ্যাঁ সুন্নতের রাস্তা, The Hazrat Hardi Rahmatullah Alai, 5 minute bayan korte, 5 minute. Amar abba bolen je erokom hoyeche je ek ek din 20 jaygay bayan korchen, 5 minute kore. Tinta sunnat bolte. Je upar chakte ho kya paroge? Allahu Akbar. Niche utarte ho kya paroge? Subhanallah. Aisi zameen mein, mane plain zameen e ki porba? La ilaha illallah. মুক্তি ওবায়দুল্লাহ সাহেব সেদিন উত্তরে বয়ান করছে, বলে যে আমরা তো এই হিসাব করে তো কোরআন দেবো না, কত যে সোয়াব, এই হিসাব সবাই ধরবেও না মাথায়। একবার সুবহানাল্লাহ কত সোয়াব, একবার আলহামদুলিল্লাহ কত সোয়াব, একবার আল্লাহ আকবার কত সোয়াব, হাদিসের মধ্যে আসছে এই যে জমিন আর আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গায় পুরোটা হয়ে যায় সুবহানাল্লাহ। সাহাবাইকে আমি একই ছিল, এগুলা কোরআন তেলাওয়াত করলে দিলের ময়লা দূর হবে, আল্লাহর মহব্বত পয়দা হবে। সাহাবাইকে আমি কি পরিমাণ কোরআন তেলাওয়াত করছি। এখন শাবান মাস সামনে কি আসতেছে, রমজান মাস, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত রোজা রাখতেন যে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, হে রাসূলুল্লাহ আপনি এত রোজা রাখেন? বলে এই মাসে আল্লাহ তাআলার সামনে মানুষের লিস্ট যায়, তা আমি চাই যে আমার নামটা যখন আল্লাহর সামনে পেশ হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। শাবান মাস এত দামি মাস, এই যে এখন চলতেছে শাবান মাস, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি রোজা রাখার তৌফিক দান করেন। তা জিকির, তা জিকির তো সবসময় আছে, কিন্তু বিশেষভাবে এই মাসগুলা, রজব মাস চলে গেছে, তারপর শাবান, তারপর রমাদান। হরদি রহমতের কথা হলো যে আল্লাহ ওলি হওয়ার জন্য এটা একটা শর্টকাট রাস্তা, একটা হলো সারা জীবন তাকওয়ার উপর চলা, যেটা এই যে আমাদের তালিমের মধ্যে পড়া হলো আল্লাহর কাছে সওয়াব হতে যাওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, সুন্নত রোজা আমল করতেই থাকা, আর একটু খুব শর্ট, এটা মাঝারি রোজার মাসকে উনি বলছেন মাঝারি, আল্লাহ ওলি হওয়ার জন্য মাঝারি পথ, মধ্যম পথ, মাত্র এক মাস 29 দিন বা 30 দিন। আল্লাহ নিজে বলেন, হে ইমানদাররা তোমাদের উপর রমজান রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হইতে পারো, এটা অল্প কয়েকদিন। এখন রমজান মাসে তো মাহফিল মুফতি সাহেবের মধ্যে চালু থাকতেও পারে, আব্বা রমজান মাসে আমরা সাধারণত আব্বাকে কষ্ট দিই না, যেহেতু আমাদের অন্যান্য আমল থাকে, আল্লাহওয়ালারা সাধারণত রমাজানে ওনারা ব্যক্তিগত আমলকে ডাইরেক্ট এবাদতকে গুরুত্ব দেয়, এটাও এবাদত কিন্তু ডাইরেক্ট এবাদত না। ডাইরেক্ট এবাদত কি? নামাজ পড়া, ডাইরেক্ট এবাদত কি? জিকির করা, ডাইরেক্ট এবাদত কি? কোরআন তেলাওয়াত করা। কিন্তু যেহেতু এখানে এইগুলো আলোচনা হয়, এটাকেও আল্লাহ তাআলা বিশেষভাবে এটাকে কায়েম করতে বলছেন আল্লাহ তাআলা। কি বলছেন আল্লাহ তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আপনি তাদের সাথে থাকেন যারা আল্লাহকে ডাকে, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, আপনি তাদের সাথে থাকেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ যাইতে বলছেন, তাহলে গুরুত্ব কত? রসুল গেলে রসুলের মর্যাদা বাড়বে না, তাদের মর্যাদা বাড়বে, কিন্তু আমি আপনি যদি এরকম মসজিদে যাই তাহলে আমার আপনার মর্যাদা বাড়বে। রসুল সাল্লাহ আলী আসাল্লাম কাল ওখানে যাইতে বলছেন, কিন্তু রমাদান হলো বেশি থেকে বেশি এবাদতের মাস, ডাইরেক্ট এবাদতের মাস। এই জন্য এটা একটা প্রস্তুতি গ্রহণ করা, যেরকম মারা এখান থেকে বসছেন, হরদি কি বলছেন যে আমরা আগামীকাল নাস্তার কি রাখি, এটা প্রস্তুতি রাখি। তো হরদি হজরত খুব সহজ কথা বলছেন যে ভাই, উপর উঠার সময় আল্লাহ হবে, নিচে নামার সময় কি? প্লেন জমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা কি? ডাইন বামের পার্থক্য করা, ডাইন বাম। তুলনামূলক উত্তম কাজে ডাইন হাত ডাইন পায়ের ব্যবহার করা, তুলনামূলক অনুত্তম কাজে বাম হাত বাম পায়ের ব্যবহার করা। মসজিদে ঢুকার সময় কটা সুন্নত? 5টা সুন্নত। মসজিদ থেকে বাইরের সময় কটা সুন্নত? 5টা সুন্নত। হরদি হজরতের কাছে আমার আব্বা গেছেন মক্কা শরীফে, সালাম দিয়েছেন, বলছে যে ঠিক আছে সালাম দাও, আবার বলছেন যে নিকলো, দোবারা সালাম করো, ফের আন্দার আ যাও। সালাম আলাইকুম শুনলি মায়া, সালাম আলাইকুম কাহা, কি বলতে হবে? আসসালাম আলাইকুম। দুই নম্বর ডাইন বামের কি করা? পার্থক্য করা। তো হরদি বলছেন, জিজ্ঞেস করছেন যে আজ জো হ্যায় মসজিদে হারাম মে জিতনে সাথী ইয়াহ তশরিফ লায়ে হ্যায় জো দাখিল হয়ে কিতনে লোক হ্যায় জিনহোনে সুন্নত 5 সুন্নতে উনহোনে আদা কি। মসজিদে হারামে আসতে যারা ঢুকছে, এখানে তো সবাই আসছে, তো সবাই তো এখানে মসজিদে হারাম থেকে আসছেন, তো কয়জন আছেন এখানে 5টা সুন্নত আদায় করছেন? হাত তুলে জিজ্ঞেস করছেন, কয়জন আছেন বাইরের সময় 5টা সুন্নত আদায় করছেন? বলছেন যে আমরা মক্কা শরীফে আসতে কত পয়সা খরচ করে আসি, প্রতিদিন কত পয়সা খরচ করতেছি। তখন খুব গুরুত্ব দিতেন, এক তো তাকবীরের সাথে নামাজ পড়া, আর মসজিদে ঢোকার সুন্নতগুলো আদায় করা, অনেক বড় সুন্নত। 5টা সুন্নত আদায় করা মানে কি? এক এক সুন্নতে 10টা নাকি হবে? 1টা সুন্নত, যে কোনো নেক আমল করলে আল্লাহ কয়টা সওয়াব দান করেন? 10 গুণ দান করেন। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফের আয়াত, আজকাল তো খালি জিজ্ঞেস করে সহি না জয়ীফ, কি বলেন? এখন আমেরিকান ডলার এত, এটা কইলে তো বিশ্বাস করে, আমেরিকা যদি কোনো কথাকে বিশ্বাস করে, বড় লোকরা কথা বলে বিশ্বাস করে, কিন্তু ওলামায়ে কেরামের কথা বিশ্বাস করে না। কোরআন সুন্নাহর কথা, এটা তো ওলামায়ে কেরামের কথা, নাউজুবিল্লাহ মিনজা। তাহলে কত নাকি হবে? 5, 5, 10, 50। 5টা সুন্নত আমল করলে কয়টা নাকি হবে? 5টা সুন্নত কি কি? বিসমিল্লাহ বলা, দুরুদ শরীফ পড়া, দোয়া পড়া, বাম পায়ে জুতা খুলে ডাইন পায়ে প্রবেশ করা, এতে কাফের নিয়ত করা। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। বাম পায়ে জুতা আগে খুলে, ডাইন পায়ে জুতা পরে খুলে, ডাইন পায়ে আগে প্রবেশ করা। এখানে কিন্তু কয়েকটা শুনতে একসাথে হয়ে গেছে, এতে কাফের নিয়ত করা বহুত সব। আপনি যদি মদিনা শরীফে দেখবেন যেখানে দিয়ে সালামের দরজা বাবু সালাম দিয়ে ঢুকতে গেলে, এটা ওইখানে মসজিদের মধ্যে খোদাই করা আছে, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আপনি বাংলাই করেন যে আমি যতক্ষণ এই মসজিদের মধ্যে আছি আমি এতে কাফে থাকবো, কথা শুনে তুলো পাঁচটা। হয়তো জিজ্ঞেস করতে এত টাকা খরচ করে আসছি, পার ডে কত খরচ হয়, প্রতিদিন আমার কত টাকা খরচ হয়েছে, তা আমি কতটুকু শূন্যতার উপর আমল করলাম, কতটুকু আমার ভিতরে আসলো, বাইরের সময় কত শূন্য পাঁচটা। তাহলে এখানে প্রথমে বলা হলো উপরে ওঠার সময় আল্লাহ আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, প্রেম জমিনে কি। আর দুই নম্বর শূন্য হলো ডাইন ভাবে পার্থক্য করা, তুলনামূলক উত্তম কাজে ডাইন পা ডাইন হাতে ব্যবহার করা, ডাইন হাত ডাইন পায়ে ব্যবহার করা। যেমন পানদেবী বলবো কোন হাত আগে পরবো, ডাইন হাত। প্যান্ট পরবো বা পায়জামা পরবো কোনটা আগে পরবো, ডাইন পা। স্যান্ডেল পরার সময় কোনটা আগে, ডাইন পা। স্যান্ডেল খোলার সময় আগে কোনটা, স্যান্ডেল পরার সময় কোন কোন পা, পরিষ্কার হাদিসের মধ্যে আসছে। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করার সময়, সিঁথি করার সময় এগুলোর সময় ডাইন ডাইন দিকে কি করতে প্রাধান্য দিতে, পরিষ্কার কথা। দুই নম্বর সুন্নত এটা। তিন নম্বর সুন্নত হলো যে আপনার সই শুদ্ধ ভাবে কি করা, সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া। আমার সাথে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আপনার সালামু আলাইকুম বলা অনেক, সালাম আলাইকুম সালাম আলাইকুম, এটা এটা না। সালাম কিভাবে দিতে হবে, সুশুদ্ধ ভাবে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাতু। তো হাজি রহমতুল্লাহ আলাই এই বিষয়ে এত গুরুত্ব দিতেন যে আব্বাকে বলতেন যে ঠিকসে সালাম কাহো কাহিয়ে আর দুবারা তশরিফ লাগিয়ে আমদের তাকের হয়ে যাই। তো আব্বা আবার সালাম দিছেন। তো হজরত যাদেরকে বেশি আদর করতেন তাদেরকে দিয়ে ক্লাস করাইতেন। তো মুফতি সাহেব হুজুরকে দিয়ে এই সফরের মধ্যে নামাজের ট্রেনিং করাইছেন। এখন সামনে রমাদান, একটা হলো আমরা গুনামুক্ত ভাবে রমাদান রোজা এগুলো করবো, তাকওয়া হাসিল করার জন্য আমার আব্বা হযরত শাইখুল হাদিস সাহেবকে নিয়ে গেছিলেন আয়ুধিতে 27 রমজান। শবে কদরের ফজিলত বয়ান করছেন, রমাদানের ফজিলত হুজুর বয়ান করছেন। তো হুজুর বলছেন যে এই যে তাকওয়া হাসিল হয়, একটা উদাহরণ দিচ্ছেন শাইখুল হাদিস সাহেব, যে দেখা যায় যে কত মানুষ 50 বছর বয়স হয়ে গেছে, আমার বয়স 50, তো কতরকম তাকওয়া হয়েছে। তাহলে বলেন যে আসলে ঘটনাটা কি, মেহেন্দি পাতা, মেহেন্দি পাতা বাটলে এটা থেকে হাত লাল হবে না হবে না, কি কি আব্দুল্লাহ সবাই জানে এটা, মেহেন্দি পাতা বাটলে কি হবে, হাত লাল হবে। কিন্তু কেউ যদি মেহেন্দি পাতা হাতে নিয়ে বসে থাকে, কেউ যদি মেহেন্দি পাতা হাতে নিয়ে বসে থাকে কি হয়, লাল হবে, হবে না। ঠিক এরকম রমাদানে যদি গুনা থেকে না বাঁচে, গিবত থেকে না বাঁচে, চোখের গুনা থেকে না বাঁচে, নজর হেফাজত না করে, গিবত থেকে না বাঁচে, তাহলে তার কি হবে, এটা এরকম যে সে মেহেন্দি পাতা নিয়ে কি হয়ে রয়েছে, সে বসে রয়েছে, কোনো ফায়দা হবে। হাদিসের মধ্যে আসছে যে নাকি রমাদান রোজা রাখলো কিন্তু গুনা থেকে বাঁচো না, গীবত করলো, মিথ্যা কথাও বললো, কানও শুনলো, তাহলে তার এরকম এই ক্ষুধা, সে ক্ষুধাতেই শুধু থাকলো, এটা আল্লাহর কাছে কোন দাম নাই, তো ফরজ আদায় হল। এই জন্য এই ধরনের আল্লাহ আমাদের মধ্যে আসা হাদি হজরতের ওইখানে তো শুধু এইগুলোর কথাই হতো, সুন্নতের উপর আমল করো, গুনা ছেড়ে দাও। আশরাফ থানভী রহমতুল্লাহ এর বড় খলিফা হাবিবুর রহমতুল্লাহ উনি বলতেন যে আমাদের এক মুহূর্ত যেন গুনার মধ্যে না কাটে, একটা মুহূর্ত। মাতকি সাহেব হুজুর তো এখন বয়ান করতেছেন, পুরো পৃথিবীতে ওনার বয়ান হয়, তো হুজুর এই কথাই বলে। এখন ওনার নামে চালাইতেছে মুফতি সাহেব হুজুর, প্রায় বলে যে হুজুরে ফোন করো না কেন, আমি হুজুর হুজুরে ফোন করবো কি, আমি সোহেলকে সেদিন দেখাইলাম যে হজরত মাতকি সাহেব হুজুর বয়ানের মধ্যে হজরত নিষেধ করতেছেন, এই আপনি কি কাটলেন, জিজ্ঞেস করতেছেন যে হজরত মানে অডিও কাটলাম, ঠিক আছে ঠিক আছে, মানে আমি আপনার কথা রেকর্ড করতেছি, মানে আপনার অডিও হইতেছে, আপনার ভিডিও করতেছেন, ঠিক আছে। তো হুজুর বলেন যে এটা আমাকে বলো না কেন তোমরা, একটা হলো মাসালা হিসাবে ওনার সাথে অন্যান্য ওলামাদের মতবিরোধ, সেটা উনি এটা ভিন্ন একটা জিনিস যে এটা কি এই ছবির মতো না ছবির মতো না, এটা নিয়ে এটা তো সাধারণ মানুষের বিষয় না, এটা কি বলেন। এখন এটা এখানে ইলেকট্রিসিটিটা কিরকম, মনে করেন 11,000 ভোল্ট, আর এই ভোল্টের মধ্যে ব্যাসকম আছে না, দুটো কি এক জিনিস নাকি, কিন্তু দুটোটাই কারেন্ট কিনা। হ্যাঁ, এখন যদি এটার মধ্যে হাত দেন তাহলে ছক করবে না, 11,000 ভোল্ট তো ভোল্ট, ওইটা তো ভয়ঙ্কর, কিন্তু এটাও কি কম নাকি, কি বলেন।
উনি তো এটা পছন্দ করেন না, কারণ কি আপনি দেখেন উনি যে শর্ত দিয়েছেন শর্তটা হলো এটা প্রিন্ট করলে কিন্তু এটা ছবি হয়ে গেল, ডিজিটাল থাকা অবস্থায় এটা কি হুকুম হবে? এটা মুফতিদের নিয়ে উনি আলোচনা করছেন, এই অবস্থায় কি হবে? তো এটা কি উনি সবাইকে বলছেন নাকি? যে উনি কোনো বয়ানে বলছেন যে ভাই আপ খুব ভিডিও করেন, কাহা কোথায় কইছেন উনি? এই জন্য আজকে আমরা পুরো ধোকার মধ্যে আছি। শয়তান আমাদেরকে খালি কি করে, হ্যাঁ যে দেখো হ্যাঁ এটা কি আছে, আসলে এখন তো অনেক আখিরি জমানা, কত রকম কত কিছু বাইরে হয়েছে ভাই, এই তো মরণ সাহেবরা কইছে এরকম, এটা তো এখন এরকম সৌদি আরবে আছে, অমুক দেশে দেখাইছি। আমাকে একজন এরকম বলছে সৌদি আরবে এরকম আছে, আমি সৌদি আরবে ইমাম সাহেবদের বউ দেখছেন কোনদিন? আপনি যাদেরকে দেখছেন আপনার মতো মানুষের বউ, আপনার বউ এখানেও পর্দা করে না, ওইখানে আপনার মতো যারা আছে তাকে পর্দা করে না, মিশর থেকে আসছে, লেবানন থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, তো এখানে কোন রকম একটা কি দেওয়া? আমার আমার একজনে বললো কুবা মসজিদে মুসল্লি, উনি এখন কানাডায় থাকে, হুজুর আমার বিবিকে নিয়ে, তখন উনি বাংলাদেশে, আমার বিবিকে নিয়ে আমি হজে যাবো, আপনি একটু হুজুর আপনার বিবিকে বলেন আপনার বাসায় আমি বিবিকে নিয়ে আসবো একটুখানি, একটু কিভাবে আমরা হজে যাবো, হজটা যেন হতি হজ বলতেন যে এই যে রমাদানের এটা এক মাসে আল্লাহর ওলি হওয়ার, এক মাসে আল্লাহর ওলি হওয়ার রাস্তা এক মাসে, আর হজ হলো পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আল্লাহর ওলি হওয়ার রাস্তা, কিন্তু দেখা যায় কোনো খবরই নেই আমাদের। আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছে যে হজের মধ্যে তাকওয়া অর্জনের জন্য কোন গুনাহের কাজ করা যাবে না, নারী মানে জায়েজ যেটা বিয়ের সাথের ব্যাপারে পরেও স্ত্রীর সাথে কোন এই ধরনের কোনো কিছু বলাই যাবে না, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিলহা, ঝগড়াও করা যাবে না, চাইলে কি এটা হাসিল হবে? যেন আজকে সে দুনিয়াতে আসছে, আজকে তার মা তাকে প্রসব করছে, আজকে তার জন্ম হয়েছে, এরকম হয়ে যাবে, শর্ত আছে তো, এটার জন্য আল্লাহ সবল যেতে হবে, যে কোনো নেক আমল থেকে উপকৃত হওয়া যায়। এই জন্য দেখা গেছে আমি সেদিন আমি এখানে বয়ান করলাম না যে আমার শ্বশুর আব্বা এই থানা ইয়েতে কি বলে জাকারিয়া রহমতুল্লাহ এখানে, তো মরণ আব্দুল মান সাহেব জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো এরকম কথা বলে ফেললাম, তো জাকারিয়া রহমতুল্লাহ তো কি করছেন, হিজরত করছেন, তো হিজরত করছেন, তো এখন তো ওনার আমার শ্বশুর যখন গেছেন উনি তো জীবিত, কিন্তু উনি কি ইন্ডিয়াতে ছিলেন, সাহারানপুরে ছিলেন নাকি মক্কা শরীফে মদিনা শরীফে ছিলেন? উনি বললেন যে দেখেন উনি যদিও কোথায় থাকতেন, হিজরত করছিলেন, কিন্তু উনি ওই সময় কোথায় চলে আসতেন, হিন্দুস্তানে চলে আসতেন, কাজে আপনি ঠিক কথাই বলছেন, আপনি ওনারা রমাদানে ওনাদের সাথে আল্লাহ থাকতেন, আমরা রমাদানে হজ্জি হজের কাছে গেছি, রমাদানে আল্লাহর ওলিরা তাদের সাথে লোকেরা থাকে, তারা শিখায় মানুষকে যে কিভাবে জিকির করতে হবে, কিভাবে গুনাহ থেকে বাঁচতে হবে, হজ্জি হজের সাথে কত লোক আসে রমজানে আসে, হজ্জি হজের বড় কাজ ছিল কোরআন শরীফ সহি করা, আমার আব্বা হজরত হাফিজুর রহমতের হাতে বায়াত হয়ে রমাদানে শেষ দশ এতে গ্যাপ করছেন হুজুরের সাথে কামরাঙ্গে চড়ে, হাফিজুর রহমতের সাথে এতে গ্যাপ করছেন আমার আব্বা, মরনা আলতাফ সাহেব বলছেন কি ভাবে সাহেব আপনারা তো বায়াত করে দিলাম, তো হুজুরের সোহবতে যাননি রমজানে কি করবেন, চিল্লাই দেবেন হুজুর, চিল্লাই দেবেন কেন, আপনি এতে গ্যাপ করবেন হুজুরের সাথে বাই ফোর্স, আব্বাকে একটু উপায় পাল্টা দিয়েছেন, মরনা আলতাফ সাহেব বলছেন অনেক বড় আলেম ছিলেন হাফিজুর খলিফা, তা আমার আব্বা যখন এতে গ্যাপে গেছেন হাফিজুর রহমতুল্লাহ আলাই ওনাকে দশ দিনে এই তালিম নুরানির শিক্ষা নুরানির ট্রেনিং করাইছে মরনা ফেলায়াত হোসেন সাহেবের কাছে, পরবর্তীতে আমার আব্বা কুয়েটেও ক্লাস নিতেন যেহেতু ওনার নুরানির ট্রেনিং আছে, এই জন্য মক্তব্য পড়াইতেন, তো হরদি হজরত হাফিজুর রহমতুল্লাহ আলের কাছে কেউ বলছে যে আপনার প্রফেসর হামিদুর রহমান সাহেব তো এখন মক্তব্য পড়ায়, হাফিজুর রহমতুল্লাহ ওনার কপাল চুমা দিয়া এক সিঁড়ি নাইমা কপালটা নিয়ে চুমা দিচ্ছেন আমার আব্বার কপালে, আমার আব্বা ভিতরে আরাম করতেছেন কপালে চুমা খাইছেন, তারপরে হাফিজুর রহমতের সাথে একবার চাকরি ছেড়ে চলে গেছেন, তো হাফিজুর রহমতের বলছেন প্রফেসর সাহেব কি করবেন, তা আমার আব্বা ভাবছেন যে চাকরি বাকরির কথা জিজ্ঞেস করতেছেন, তারপর বলছেন হুজুর আমার টেকনিক্যাল লাইনে অনেক ইয়ে আছে বুয়েট, আমার আমি বুয়েটের মোহতাজ না, তখন হাফিজুর রহমতের বলছেন যে আপনি দর্সিয়াত পড়েন, আমার আসলে হাফিজুরের কথা বলার জন্য জিজ্ঞেস করছেন যে কি করবেন, হাফিজুর বলছেন আপনি দর্সিয়াত পড়েন আলেম হন নিজে মাদ্রাসা করে পড়েন, আলেম হন মাদ্রাসা করে পড়ান, তো দেখেন আল্লাহ ওয়ালাদের কারামত, হাফিজুর আমার আব্বাকে বলছেন, তো এখন আমার আব্বা আমি তো আলেম হইতে পারি নাই, এটা আসলে অনেকেই বলে যে আমার আব্বা হাফেজ আলেম, তো আমরা বলি যে আমার আব্বা এরকম কথা বলেন না, কারণ এগুলোতে একটা ফেতনা হবে, আর যতটুকু শিখছেন এটা কোনো এরকম দাবি করেন না উনি, উনি বলেন যে আমাকে আব্দুল্লাহ হুজুর আমাকে তাইসির পড়াইছেন, আমাকে মিজান পড়াইছেন, নাফমিন পড়াইছেন, আর সবচেয়ে বড় কথা এইরকম এলেম উনি যে এরকম এলেম হাসিল করছেন আল্লাহ বলতে সৌভতে, এটার জন্য আপনার আরবি ফার্সি করার দরকার নেই, স্থানীয় বয়ানের মধ্যে পরিষ্কার আসছে যে আপনি নিজের মাতৃভাষায় দিন শিখেন আল্লাহ বলতে সৌভতে, আসল হলো এরকম আলেম হইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাহলে সে আলেম, একটা হলো যে নাকি হজ আবু হুরায়রা সুন্নত পালন করছে, মুসলিম মুসলক সাহেবের মতো বড় আলেম মাদ্রাসায় পড়ছে, ভালো কথা। আরেকটা হলো যারা সাধারণ সাহাবীদের মতো, যারা আপনার ক্ষেত খামারি করছে, ব্যবসা বাণিজ্য করছে, যারা গেছে দুইজন সাহাবী দোকানদারি করে, আজকে আমি হুজুর সাহেবের সভাপতি, কালকে তুমি, এরপরে দিন আমি, এরপরে দিন আবার তুমি, আজকে হুজুর সাহেব যা বলছে তুমি শিখাই দেবা, আমি আজ কালকে যা শিখবো আমি তোমার শিখাই দেব। আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার সিলেবাস উনি দেখাইছেন যে সব সিলেবাস একরকম না, সমস্ত মানুষের একরকম সিলেবাস না। একরকম লোক যারা তো মাদ্রাসায় চলে আসে, আরেক দল লোক হলো যারা মাদ্রাসায় আসে নাই, এবং এদের মধ্যে কেউ হলো সাধারণ মানুষ। উনি দেখাইছেন যে একজন সাধারণ মজদুর তাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা সহি করে দেওয়া, এটা তার বিধান পড়ে দেওয়া। যেমন প্রফেসর হামিদুর রহমান সাহেব দামত বরকাত উনি কিরকম, এটা হলো যেরকম খাজা সাহেব রহমতুল্লাহ, উনি তো দেওবন্দের ছাত্র না, আশরাফ থানভীর মধ্যে দেওবন্দে পড়া, আমাদের হাবিব যদি সারানপুরে পড়া, খাদের সাহেব কোথায় পড়া? খাদের সাহেব হাবিব থানভীর মতো সৌবতী আপনার বাস ইত্তাকুল্লাহ কোনো মাসওয়াদে। উত্তরাতে আমার আব্বা এক বড় মর্ম সাহেবে বয়ান করেছেন, উনি মুফতি আব্দুর রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ, তো উনি বয়ান করেছেন যে আল্লাহর ভয় যাদের মধ্যে তারা জান্নাত পাবে, আর আল্লাহর ভয় কাদের মধ্যে আছে? আলেমদের মধ্যে, কাজে অন্য জান্নাত যেতে পারবে না, কারণ জান্নাতে যাওয়ার জন্য খাসিয়া থাকবে, আর খাসিয়া থাকবো তো কাদের মধ্যে আছে? ওলামাদের মধ্যে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এখন তো সাধারণ মানুষ তো পেরেছেন। তো উনি দেখাইছেন যে এখানে যেটা বলা হয়েছে যে ওই পরিমাণ এলেম লাগবে যে আল্লাহ তালা খাসিয়াত হাজির হতে পারে, তো সেটার জন্য তো আল্লাহ তালা রাস্তা খোলা রাখছে। রসুল সাল্লাহ জমানায় সবাই বড় বড় আলেম ছিলেন না, এই জন্য রাস্তা কি ইত্তাকুল্লাহ কোন মাসোয়া দেখে পরিষ্কার হবে। কোরআন মাজিদ এই কথা আসছে যে ইলম দুই প্রকার, একটা হলো ফরজে আইনের পরিমাণ, একটা ফরজে কিফায়ের পরিমাণ। বড় বড় আলেম হবে এটা ফরজে কিফায়ের পরিমাণ। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনদিরু ক্বাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। পরিষ্কার হবে এখানে জিহাদের মধ্যে যেরকম দুইটা ফরজ, একটা ফরজে আইন আর ফরজে কিফায়, ঠিক ইলমের মধ্যে দুইটা ফরজে আইন ফরজে কিফায়, আমাদের সকলকে আল্লাহ তাআলা ফরজে আইন পরিমাণ ইলম হাসিল করার তৌফিক দান করেন, আর ওলামায়ে কেরাম যেন আমাদের সমাজে থাকে এই জন্য আল্লাহ তাআলা জানমাল লাগানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আল্লাহ সোহবতে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো হযরত এই শেয়ারটা পড়ছেন যে সময়ের মূল্য বোঝানোর জন্য হযরত এই শেয়ারটা পড়ছেন। হো রাহি হ্যায় উমরে মিসলে পারফেকাম চুপকে চুপকে রফতা রফতা দাম বাদাম, ওই যে বলছে সময়ের মূল্য, তো হযরত এই শেয়ারটা পড়ছেন। হো রাহি হ্যায় উমরে মিসলে পারফেকাম চুপকে চুপকে রফতা রফতা দাম বাদাম, মানে আমাদের বয়স সময়টা কত দামি, আমাদের বয়স তো শেষ হয়ে যাচ্ছে, কিরকম বরফের মতো। আপনি যদি বিশাল একটা বরফের টুকরা রাখেন মনে হবে যেন আছে, কিন্তু আস্তে আস্তে বরফ এক সময় কিনে দেবে নাই হয়ে যাবে। এই জন্য আমরা বড় সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে এরকম মজিদ আসা তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সুন্নাহ অনুযায়ী চলা তৌফিক দান করেন। তো সালামের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতের পরে নাই, অমাগফিরাত ওয়া রিদওয়ান ওয়া জান্নাতও নাই, আসসালামু আলাইকুম এর জবাব কি? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জবাব কি হবে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তা আমি তো অনেক লম্বা করে বললাম, আসলে জিনিসটা এত লম্বা না, খুব সহজ, পাঁচ মিনিটে। উপরে ওঠার সময় আল্লাহ আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, প্রেম জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ডাইন বামে কি করা, পার্থক্য করা, আর কি সৈশুদ্ধ সালাম দেওয়া, বেশি বেশি দেওয়া, পরিচিত অপরিচিত দেওয়া, কয় মিনিট লাগলো? পাঁচ মিনিট লাগে না, ঠিক এরকম এক মিনিটের মাদ্রাসা, নাম দিয়েছেন এক মিনিটের মাদ্রাসা, কিন্তু আসলে খুব সহজ। এক মিনিটের মাদ্রাসা মানে হলো অল্প সময়ের মধ্যে। তো হজরত হাজির হজরত বলেন, এটা তো আসলে আজকে তো আমাদের এখানে এটা সবাই জমা হয়েছে, আমরা এখানে মহিলারাও আসছেন, যার জন্য একটু লম্বা হয়েছে। হ্যাঁ, আব্বা জিজ্ঞেস করছেন বয়ান কে করবে, আমি বলছি আব্বা আজকে তো হানুন সিদ্দিক সাহেব উনি সারাদিন বিভাগের ইয়ে করছেন, আর আমাদের মারানা ফকরুল সাহেব উনি কিতাবি তালিম করবে, আর আপনি যদি বলেন আমি কিছু আপনার কথা হজরত হজরতের কথা মুফতি সাহেবের কথা এগুলো পোষামো। তো আলহামদুলিল্লাহ এই জন্য লম্বা হলো, কিন্তু আসলে দিনের জন্য প্রতিদিন আমরা দিন শিখার জন্য ঘরোয়া ভাবে তালিম দরকার আমাদের। তো অল্প সময় তালিম হতে পারে এক মিনিটের মাদ্রাসা, ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে এক মিনিটের মাদ্রাসা। এটা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ সংকলন করছেন হরদি হরদের হুকুমে, হরদি হরদের দিক নির্দেশনা, এটা তর্জমা হয়েছে এবং এটা আমাদের ঘরে ঘরে থাকা দরকার। ফজাইলে আমার তালিম হইতে পারে, সাথে সাথে তালিম হতে পারে, আর আমাদের মেয়েদের মধ্যেও যে বিষয়গুলো আলোচনা হয় এটা আমরা অন্যরা যখন আসবে, শাড়ি গয়নার এই আলোচনা এটা তো মেয়েদের আল্লাহ দিয়েই দিচ্ছেন তাদের মধ্যে, কিন্তু কোরআন মজিদে আল্লাহ তাআলা দিক নির্দেশনা হলো যে তারা ঘরে থাকবে, আর ঘরে যখন একত্রিত হবে তারা কিছু সুন্নতের মুযাকারা করবে। পুরুষদের কাছ থেকে যে শুনছে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, যেখানে আমি একটা জিনিস বয়ান করছি, মাওলানা আব্দুল মালিক সাহেব আমাদেরকে শুনাইলেন যে প্রফেসর ডক্টর আনোয়ার করিম সাহেব ওনার হাওলায় যে হযরত হজরতজি রহমতুল্লাহ আলাইকে প্রফেসর আনোয়ার করিম সাহেব জিজ্ঞেস করছেন রহমতুল্লাহ আলাই যে আগের জমানায় তো মাদ্রাসা ছিল না, কিন্তু সালেহীনদের সংখ্যা অনেক ছিল, আর এখন এত মাদ্রাসা সালেহীনের সংখ্যা তো দেখা যায় না। তো হজরতজি রহমতুল্লাহ বলছেন, কে বলছে আপনার আগের দিনে মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসা বেশি? আগের দিনে তো যার কোলেই বাচ্চা থাকতো ওইটাই মাদ্রাসা, আগের দিনে বাচ্চারা যার কোলেই থাকছে ওইটাই মাদ্রাসা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মাদের কোল এটা হলো মাদ্রাসা। মুসলিম মুসলমানদের বয়ান আছে, আল্লাহ তাআলা কখনো তৌফিক দেয়, এটা হুজুরের রেকর্ডিং এ আছে কিনা জানি না, এটা আমরা দিনাজপুরে হুজুরের বয়ানটা শুনছিলাম যে নারীদের কি কি কাজ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ যে ছোটবেলায় বাচ্চাদেরকে সুন্নতে তালিম দাও, একটা একটা প্রতিদিন একটা করে সুন্নত শেখানো, প্রতিদিন একটা করে সুন্নত শেখানো। যেমন এটা সাম্মিল্লাহ কুল বিয়ামিনি, আমরা খাওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কোন হাতে খাবো? ডান হাতে। পান করবো কোন হাতে? ডান হাতে। এবং সামনে থেকে আমার সামনে যা আছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন, ওয়া আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজ পড়তেছেন আপনার। তো অনেক কষ্ট করে হয়তো প্রফেসর হামিদুর রহমান সাহেব তশরিফ আনছেন, যেহেতু গত দুই মাসে আসতে পারেন নাই, না গত মাসে আসতে পারেন নাই, এই গতকালকে উনি হসপিটালে ছিলেন, আগামীকাল সকালে আগামীকাল ঢাকায় আছেন, পরের দিন সকালে আবার রামগড় যাবেন ইনশাল্লাহ খাগড়াছড়ি, ওখান থেকে ফেনি থেকে আবার ঢাকায় ফিরবেন ইনশাল্লাহ চিটং হয়ে রবিবার রাত্রে। আল্লাহ তালা হজরত প্রফেসর হামিদুর রহমান সাহেব, হজরত মুফতি মোশাররফ সাহেব এবং অন্যান্য সমস্ত আকাবিরদের বুজুর্গদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আপনারা কষ্ট করে আছেন, এটা অনেক দাম, এই ধরনের মজলিসে শেষে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। এই অল্প সময় আমরা এখানে বসছি, জ্যামের মধ্যে থাকলেও এক ঘন্টা পার হয়ে যায়। এখন গতকাল আমি উত্তরায় গেছি, বহু দোয়া দোয়া পড়তে পড়তে আল্লাহ তালা অনেক তাড়াতাড়ি বসেছে, তাও দেড় ঘন্টা লেগে গেছে, তাও এটা কম লাগছে, তিন ঘন্টা লাগে। আপু অনেক উত্তর থেকে আসে, দুই ঘন্টা তো লাগেই, যে আমরা অল্প সময় মাহফিলে আসবো ইনশাল্লাহ। তো আমি কাউকে খুব একটা বলি না এই জন্য যে হজরত প্রফেসর হামিদুর রহমান সাহেবের কথা ঘোষণা করা, এমন লোকে খালি ফোন করে জিজ্ঞেস করো হুজুরকে আসবেন না আসবেন না, তো এইসব কথা কিন্তু আমার আব্বা পছন্দ করেন না আসলে, কারণ এই যেখানে উনি যদি নাও আসেন সব পাওয়া যাবে না, যাবে না। মুফতি সাহেব হুজুরের হুকুমে যেটা হয় বা প্রফেসর হামিদুর রহমান সাহেবের দিক নির্দেশনা যেটা হয় এগুলোতে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করবো, কারণ আমাদের এই আল্লাহ তালার যে হুকুম, রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ হুকুম করছেন এরকম মাজলিসে যাওয়ার জন্য। হুজুর সাল্লাহ আলী হাসান অনেক খুশি হয়েছে যে আমার জীবদ্দশায় আমাকে এরকম লোকের সাথে বসতে বলা হয়েছে, তো কি করবো আপনাকে জিজ্ঞেস করো। হ্যাঁ রমজানে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ রমজানে কি? শাওয়ালের তো প্রথম সপ্তাহে ইনশাল্লাহ হবে মাজলিস, কিন্তু রমজানে মুশকিল। তো এক তো হলো রমজানের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ এর মা, ওনার বোন, ওনারা ঘরের কাজ করতে করতে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই 60 খতম বা 61 খতম করতেন, এবং বুখারী রহমতুল্লাহ এরকম খতম করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রমজানকে আল্লাহর ওলি হওয়ার যে সুযোগ এটাকে খুব কাজে লাগাইতেন, আল্লাহর ওলি হওয়ার রাস্তা খোলা আছে, এটা মধ্যম পন্থা, এক মাসে আল্লাহর ওলি হওয়ার পন্থা। দেখি